open arms. Close eyes. Bad food, Thank you. কত পাপি পাপি চলে গেল অবতারে, কত পাপি পাপি চলে গেল
Circuits are busy now. Will you please try your call again later? This is a recording. We're sorry. All circuits are busy now. Will you please try your call again later? This is a recording. We're sorry. All
Jesus, Let me চারদিকে চম্পক বলে সুশোভিত জানি না এই স্থানের থেকেই তিনি গৌর গদাধরের সেবা করেন। এই জন্য বিজয়বাণীরা এই স্থান তাহারই প্রতিষ্ঠিত গৌর গদাধর সে বিগ্রহ আজ আমাদেরকে সকলকে অনুগ্রহ করবার জন্য তিনি প্রত্যক্ষ বিরাজমান। কবি জয়দেব গোস্বামী তিনি বাংলার প্রসিদ্ধ কবি শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের পূর্ববর্তী এই বঙ্গভূমিতে যখন লোকে খালি সাধনায় তন্ত্র সাধনায় মস্ত তাহারা অন্য কোন কৃষ্ণ আরাধনার ব্রজভানুনন্দিনী ব্রজভাব ব্রজভক্তি বৈষ্ণব ধর্ম সব ভুলে বসেছে এমন সময় বঙ্গ কবি কবি জয়দেব গোস্বামী তিনি কেন্দ্রবিন্দ গ্রামেতে বীরভূমে আবির্ভূত হলেন। বাল্যকাল থেকেই কৃষ্ণ অনুরাগিনী বলে ভাবে সর্বদা বিভাবিত কল পিতা মাতা পরলোকগত হওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভাবে আবিষ্ট হয়ে তিনি প্রায় অনুমান পাগলের মতো যেন অবস্থান করছেন। দক্ষিণ ভারতের কন্যা পদ্মাবতী জগন্নাথের প্রেরণায় তাহার নিকটে আসেন। সেই পদ্মাবতীকে জগন্নাথ দেব আদেশ দিয়েই তাহার হাতে সমর্পণ করাইলেন। এখন পদ্মাবতী তিনি যে চান কিছু সেবা করতে, একদিন অজয় নদীতে স্নান করতে গিয়ে তিনি রাধা মাধব বিগ্রহ তিনি প্রাপ্ত হলেন জলের মধ্যে। সেই বিগ্রহ উঠিয়ে নিয়ে এসে পদ্মাবতীকে দিলেন, তখন থেকে তাহারা তিনি সেবা করতে লাগলেন। তার পরবর্তী কিছু কাল বঙ্গ বিরোধ হওয়ার জন্য পুরে ধামে যান, সেই স্থান থেকে ফিরে এসে তিনি গীত গোবিন্দ রচনা করতে থাকেন। যদি প্রারম্ভ সেইখান থেকেই হয় কিন্তু এই স্থানে এসে গীত গোবিন্দের পরিসমাপ্তি করেন। গীত গোবিন্দ লিখন কালেতে আপনারা চললেন একটি সংস্কৃত কীর্তনের মধ্য দিয়ে গীত গোবিন্দের পদ গাইলেন, যাহার মধ্য দিয়ে শ্যাম সুন্দর রাধারানীর মহাভাবের বর্ণনা হয়েছে। সেই মহাভাবতী বিশ্বভরনন্দিনী রাধারানী তিনি হলেন অষ্ট নায়িকা। আর নায়িকা শিরোমণি অভিচারিকা বাচক শক্তিকা খণ্ডিকা বিপ্রলব্ধা প্রসিত ভাতৃকা কলাহান্তরিতা তারপরে হয় স্বাধীনা ভাতৃকা। যখন বিশ্বভরনন্দিনী রাধারানী কৃষ্ণের প্রতি মান করে নিয়েছে, আজকের মান যে অতি দুর্জয় মান, রাধারানী তিনি মান অভিমান করেন, সেই মান অভিমানের মধ্যে দিয়ে প্রেমিক প্রেমিকা যুগল যতক্ষণ এক অপরকে না মানাতে পারেন ততক্ষণ যাবে তাহারা ভোজন জলপান পর্যন্ত করেন না। আজকে যে রাধারানী বৃন্দাবনে মান অভিমান করে তিনি যমুনা পার হয়ে চলে গিয়েছেন মান সরোবরে, একান্ত নির্জন কারণ সেইখানে বসে বসে রাধারানী কৃষ্ণ বিরহে অধীর হয়ে কাঁপছেন। তাহার অশ্রু অশ্রুধারায় সেখানে যে সরোবর হয়ে গিয়েছে, আজও সেই সরোবর নিদর্শন দেয় যে মান সরোবর রাধারানী তিনি মানেনি। অন্যদিনের মান তো কোন রকমের শ্যাম সুন্দর শ্যামা থেকে সেজে রাধারানীর পদ সম্ভার দ্বারা মান মান অপসারণ করে, কোন সময় ব্রহ্মচারী পটুকে ধারণ করে ভিক্ষার ঝুলিতে তিনি মান ভিক্ষা করেন, রাধে তুমি যে আমার প্রতি মান করেছ সেই মান তুমি আমার ঝুলিতে ভিক্ষারূপে দান করো। এইভাবে শ্যাম সুন্দর রাধারানীকে মানা, কিন্তু আজকের যে দুর্জয় মান, যখন প্রাতকালে শ্যাম সুন্দর রাধারানীর নিকটে উপস্থিত হয়েছেন মানাইবেন বলেই সেই সময় বিশ্বভানুনন্দিনী রাধারানী মানিনী রাধা তখন বলতে লাগলেন কি হে নীলোহিত রূপে, হে শ্যাম বর্ণের অঙ্গে লোহিত বর্ণ সিন্ধুদের দাঁত, অতএব হে নীলোহিত রূপে মস্তকে তুমি এই যে সিন্ধুরের অর্ধেক ছাপ অর্ধচন্দ্রের ছাপ লাগিয়ে এসেছ, আবার তুমি সারারাত্রি ধরে যে দেবীর পূজা অর্চনা করেছ তাহার প্রসাদী সিঁদুর মস্তকে লাগিয়ে আবার মস্তকে মালা জড়িয়ে নিয়ে সেইভাবে তাহার কৃপা করুণা লাভ করে এই স্থানে এসেছ, কিন্তু তুমি যে একাকি তাতেই আমি অসন্তুষ্ট তৃপ্ত হতে পারলাম না, সেই রুদ্রাণী গেলবার কোথায়? রুদ্রাণীকে নিয়ে আসতে তাদের জীবন চরণ দর্শন করে আমার হৃদয় ধন্য হত, অতএব তুমি একাকে আসলে কেন? সেই তোমার আরাধ্য দেবী কোথায় গেল তাহাকে কেন নিয়ে আসলে না? হে নীলোহিত রুদ্র, তোমার অঙ্গে কেন এই যে সিঁদুরের দায় আর কাজলের দাগ কেন? শ্যাম সুন্দর বলছেন কি হে রাধে, এই যে সিঁদুরের দাগ নয়, এ যে কাজলের দাগ নয়, তোমার বিরহে অভীর হয়ে আমি সারা রাত্রি ধরে কুঞ্জ মধ্যে ভ্রমণ করতে করতে কুঞ্জ বনের কাঁটাতে চিরে গিয়ে এ যে সিঁদুরের দাগ নয় রক্তের দাগ, আর পাতার মধ্যে যে ধুলা বালি ময়লা সেইগুলি গায়ে লেগে গিয়ে ওই রকম কালো হয়ে গেছে, তাই তুমি একেই মনে করছে কাজল বলে? এমন অসম্ভাবনার কথাটি তুমি বলে না রাধে, তুমি প্রসন্ন হও। বললেন না না না, হবে না হবে না, এ পশুপতি না, তুমি তো পশুপতি না, ভোলানাথ মহেশ্বর, কেউ যদি বেল পাতা আর একটু বেল আর গঙ্গা জল নিয়ে ছুঁড়ে মারে তাহলে তুমি কি করো? পরম ব্রহী পরম ব্রহী, সুন্দরী হোক আর অসুন্দরী যেই হোক না কেন, সেই কুমারী হোক আর বিবাহিতাই হোক, পরবধূ হরণে তুমি যে মস্ত আর পরবধূ লম্পট তুমি, অতএব তোমাকে আরো বলবো কি হে পশুপতি না, পশুকে যারা চড়ায় তাকে বলে পশুপতি না, পশুপতি বলে আর তাহাদের তুমি লিডার, পশুপতিনাথ মানে হয় মহাদেব, নেপালে মহাদেবের এক নাম হল পশুপতিনাথ, পশুপতিনাথ মন্দির আছে, অতএব রাধারানী বললেন কি হে পশুপতিনাথ, তুমি তো পশুগণকে গরুগুলিকে চড়াইতে থাকো, অতএব তাহাদের প্রতি যারা গোপালন করে এমন যে তোমার বয়স্ক সখাগার আর তাদের তুমি হল লিডার নেতা, অতএব হে পশুপতি না, তুমি যে দিবারাত্র এই যে সারাদিন ধরে গরুগুলির পিছনে ঘুরে ঘুরে বেড়াও, অতএব তোমার বুদ্ধিটি কেমন হলো বলো দেখি, যাদৃশী যে যার সঙ্গ করে তার সেইরকম ভাবে বুদ্ধি হয়, অতএব তুমি যে দিন আর ওই যে গরুগুলির পিছনে ঘুরে বেড়াও তো বুদ্ধিও তোমার ওই গরুর মতই হলো, অতএব তুমি যে কি করে মানাইবে কি করে মানিনি কে মানাইতে হয় সেই বুদ্ধিটুকু তুমি দেখো না, অতএব তুমি যে এসেছে অতএব হে পশুপতি না হরি হরি জাহি মাধব জাহি কেশব জাহি মাধব কৈত তুমি আমাদের চিত্তমনকে চড়াও, আমার গুলো থাকো, আর করতে হবে না। যাও 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 মাধব জয়। হে মাধব, মা মানে হয় লক্ষ্মী, সব মানে পতি, অতএব তুমি তো লক্ষ্মীপতি, অতএব যাও যাও লক্ষ্মীর কাছে যাও, সে তো সিনে সাদি ভরি বাড়ি, তার কাছে খুব প্রেম করবে, যাও এখানে দরকার নাই। হে মাধব তুমি যাও, মা মানে রাধারানী, তার যিনি প্রাণ প্রিয়তম রাধারানী নিজেই বলছেন, হে মাধব এখন তুমি যাও, আর প্রয়োজন নাই। মাধব তুমি যে ওই যে রাতের মধ্যে যে মাননীয় মান করে চলে যাচ্ছিল তাকে ধরে নিয়ে তুমি যে ওই যে শৃঙ্গার বটে পুষ্প দিয়ে তাহার বেড়ে উঠে দিলে, তাহাকে সাজিয়ে দিলে, অতএব সেই মাননীর কাছে যাও, তাহাকে মানাবে, আমার কাছে কোন প্রয়োজন নাই। অতএব হে কে চাব তুমি যাও আর তোমার প্রয়োজন নাই। এখন শ্যাম সুন্দর দিচ্ছেন রাধারানীকে তো মানাতে মুশকিল, কিছুতেই মানাতে পারছেন না। শেষকালে তিনি গেলেন এক কুঞ্জের মধ্যে, বসে বসে এখন বাঁশি বাজাইতে লাগলেন। যখন তিনি বাঁশি বাজাচ্ছেন তাহার মধুর করল সুরের দ্বারা তিনি রাধারানীর মনকে জয় করবার জন্য শত শত চেষ্টা প্রচেষ্টা করছেন, কিছুতেই আর পাচ্ছেন না। ধীরে ধীরে সারাদিন ধরে বাঁশি বাজাচ্ছেন, সেই মধুর অর্ধ স্ফুট বলছে না স্বর রাধারানীর কর্ণকুয়ারে প্রবেশ করছে, হৃদয় তন্ত্রী বেজে উঠছে। তখন রাধারানীর মান যে ধীরে ধীরে কিছু কিছু প্রচলিত হচ্ছে, কিন্তু এ যে আজ সম্ভব না, শ্যাম সুন্দরের কাছে গিয়ে তিনি মানবেন, তাই তিনি ধৈর্যের মান করে বসে আছে। আর তখন শ্যাম সুন্দর হয়ে যাচ্ছে, এখন তো ফিরে যেতে হবে। তখন তিনি এসে রাধারানীকে আবার মারাবার চেষ্টা করছেন। তোমার তো শীল স্বভাব অতীব কোমল সুন্দর, সহজ সুন্দর, তুমি আমার প্রতি প্রসন্ন হও। প্রিয়ে মুঞ্চময়ী মানমনিদানম, তারপরে বললেন কি হে রাধে তোমাকে জীবনম মাম, তোমাকে ভূষণ মাম, তোমাকে সংসার জলধীরত্ন। এতক্ষণ এই প্রভু যে আপনাদের সামনে তোর গদাধরে সেবা করেন, ইনি এতক্ষণ ধরে যে কীর্তন করছিলেন, নাচছিলেন, এই কীর্তনটি গাইছিলেন। তোমাকে জীবন রাধে, তুমি তো আমার জীবন, তুমি আমার আভূষণ, তুমি এই সংসার জগতে সংসার সমুদ্র পার করবার একমাত্র উপায় করুন। অতএব হে কেশবানন্দনে তুমি প্রসন্ন হও, শ্যাম সুন্দর আর কোন প্রকারে মানাইবার উপায় না তৈ, সেটাই তিনি বললেন কি স্মর করল খন্ডনম মম শিরতি মন্ডনম দেহি পদ পল্লব মোদারম, মঙ্গলম মম শিরসি মন্ডলম স্মরে জানি প্রেম অতএব প্রেমের মধ্যে আজকের এই যে বিরহ বিচ্ছেদ মানব মনের দ্বারা আর এই বিরহ বিচ্ছেদ রূপী যে বিশ্ব জ্বালা এই যে সর্ব বিশ্বের জ্বালা এই জ্বালাই যে আমি জ্বলছি হে রাধে এই বিষ আমার পায়ের থেকে জড়তে জড়তে মাথায় পৌঁছে গিয়েছে মন থেকে যখন বিষ চলে যায় সে বিষ আর নামে না লোক মারা যায় হে রাধে এই যে বিরহ বিষ জ্বালা আমার মস্তকে পৌঁছে গিয়েছে এখন এই বিষ জ্বালা কি করে নির্বাপিত হবে কি করে সমাপ্ত হবে অতএব একটি মাত্র উপায় স্মর জ্বর খন্ডম দেহি পদ পল্লব মুদার মম শিরসি হে রাধে আমি আমার মস্তক তোমার চরণে সমর্পণ করছি অতএব দেহি পদ পল্লব মুদার হে রাধে তোমার উদার পদ তোমার আমার মস্তকে দাও এই বলে শ্যাম সুন্দর তাহার মস্তক খানি রাধারানীর চরণে ঝকিয়ে দিচ্ছেন ওদিকেই রাধারানীকে বলছেন কি হে রাধে তোমার উদার পাদ পদ্ম যাহার স্পর্শতে আমার মস্তকের বিষ নেমে যাবে গরুর যেমন সাপকে ধরে সর্পের মাথাকে যেমনি নখ দিয়ে ধরে ফেলে ফেরবার সঙ্গে সঙ্গেই সর্প বিষ সমাপ্ত হয়ে যায় প্রতিভাবে হে রাধারানী তোমার চরণ সমান আমার মস্তকে অর্পণ করা মাত্রই আমার মস্তকের বিষ জ্বালা যে সমাপ্ত হয়ে যাবে তাই বললেন কি দেহি পদ পল্লব হে রাধে তোমার উদার পাপ করবো আমার মস্তকে দাও এই বলেন শ্যাম সুন্দর যখন নিজের মস্তক খানি রাধারণীর চরণে নিয়ম দিচ্ছেন এমন সময় বিশ্বভর নন্দিনী লজ্জা সন্তকে তিনি পা এখন সরিয়ে নিবেন পাতরাইলে কি রাধারণীর চরণের যে আলতা শ্যাম সুন্দরের মস্তকে এখন বিভূষিত হয়ে গেল তাহার দ্বারা যে তিনি হলেন রসিক সৈকার পর ব্রহ্ম রসিকেন্দ্র মৌলী এই জন্য বললেন কি হে শ্যাম সুন্দর শ্রীকান্দ শেখর মুরলী মনোহর রাধিকার শেখ মম কৃপারি দে প্রার্থনা করলেন হে শ্যাম সুন্দর হে শ্রীখণ্ড শেখর হে মুরলী মনোহর হে রাধিকা রসিক হে কৃপা নিধে তুমি এইটুকু কৃপা করে তোমার প্রিয়া বৃষভর নন্দিনী রাধারানীর চরণ কমলের জন্মে 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 যেন কিঙ্করি হতে পারি সেই প্রার্থনা করলেন আবার বললেন কি এইভাবে রাধারানীকে প্রসন্ন করলেন সেই হল মান সরোবর গীত গোবিন্দে কবি জয়দেবস্থানে তিনি লিখতে পারছেন না বিশ্বভর নন্দিনী তাহার পরম প্রয়াসী শ্রেষ্ঠা তথাপি শ্যাম সুন্দর তিনি কি করে তাহার মস্তকে চরণ রাখবেন রাধারানী তাহার মস্তকে আওতা দিলেন লিখতে গিয়ে যে সন্তোষ তাই শ্যাম সুন্দর তিনি কি করলেন জয়দেবকে ধারণ করে উপস্থিত ওদিকে কবি জয়দেব গোস্বামী স্নানে গিয়েছেন গঙ্গায় আর এদিকে জয়দেব গোস্বামী এসে এখন জয়দেব গোস্বামীর বেঁচে এসে শ্যাম সুন্দর বলছেন কি সত্যা সত্যা আরে গ্রন্থ দাঁড়িয়ে এগো তো আরো তো আমি এখন রাস্তায় যেতে যেতে কিছু স্মরণ করলাম তাই আমি লিখতে চাই গ্রন্থখানি যখন নিয়ে আসলেন তখন তিনি লিখে ফেললেন এই শ্লোকটি সরগরল খন্ডলাম মামসির মন্ডলাম দেহি পদ পল্লব বোধারাম। যখন তুমি নিজে আপনাকে শুনাইলে তিনি আনন্দে আপনি হারা হয়ে গেলেন। সেই সময় জয় দেব বলছেন কি জয় দেবকে শ্রীকৃষ্ণ বললেন কি পদ্ম খুব খোঁজা লাগছে, আগে কিছু খাওয়াও তারপরে স্নান, এখন তুমি আগে কিছু নিয়ে আসো থেকে ধরে যাচ্ছে তাই নিয়ে আসো খোঁজা ভাইছে একটু খেতে দাও। তো পদ্মে এখন ঘর থেকে কিছু নিয়ে আসলেন খাবার, নিয়ে আসতে খুব আনন্দে এখন খেলেন, প্রত্যেকটাকে আসতে করি আস করতে নাও খাচ্ছে, এই নাও করতে এখন তো তুমি খাও, এই নাও হাসতে করি হাস করতে করতেই এখন নিজেই তিনি খেলেন তাকে খাওয়াইলেন। এইভাবে পরিহাস রেখে রঙ্গি শ্যাম সুন্দর যখন জয়দেব এসে ওইখান থেকে বেরিয়ে গেলে ইতিমধ্যে এই জয়দেব এসে হাজির কি ব্যাপার, এখনই তো তুমি আসলে গ্রন্থ লিখলে শ্লোক লিখলে আমারটা শুনাইলে কিছু খেলে আবার এক মিনিটে আমাকে কি করে তুমি ফেরা করে স্নান করে বলে আমি তো যাই নাই, আমি তো চলে গিয়েছি, আমি তো আসি নাই, আমি লিখি নাই, আর আমি তোমাকে কিছু বলি নাই কিছু খাই নাই। বলতে বলে এ কি করে হতে পারে, এক্ষুনি তো খেলেন আর এই তো লিখলেন আমাকে শুনাইলে, বলে কোথায় লেখা দেখাও তো আমাকে। তখন তিনি গ্রন্থ খুলে দেখলেন এই শ্লোক দেখেই তিনি ভাব বিভোর হয়ে প্রচার চরণে পড়ে গেলেন, পড়ে গিয়ে বললেন কি পদ্মাবতী চরণ পার চক্রবর্তী, হে পদ্মাবতী তুমি যে পড়ো সৌভাগ্যবতী, যে সন্দেহ সংশয় আমার মনের মধ্যে ছিল আমি লিখতে পারি নাই, স্বয়ং শ্যাম সুন্দর সে তোমার এই গ্রন্থকে লিখে আর তোমার সঙ্গে হাস্য করে হাস করে ভোজন আদি করে তিনি চলে গেলেন, তুমি যে পড়ো সৌভাগ্যবতী আজ থেকে আমি তোমার চরণের চক্রবর্তী পরিচারের চক্রবর্তী। এইভাবে কবি জয়দেব গোস্বামী গীত গোবিন্দ রচনা করলেন যার মধ্যে দিয়ে রাধাকৃষ্ণের অপূর্ব লীলামৃত রসধারাকে প্রকাশিত করলেন, এমন গ্রন্থটি বিশ্বের মধ্যে অনমোল অমূল্য গ্রন্থ এবং সর্বশ্রেষ্ঠ সুন্দর রসের গ্রন্থ। যত্রসভার শিরোমণি শ্যাম সুন্দর রসিকা শিরোমণি বৃষভানন্দিনী মহাভাব রসেন্দ্র পরিপুষ্ট এই গ্রন্থ পারে তাই করি যাইবেন মুস্তানি বললেন কি যদি হরি মারে ভগবান হরির স্মরণ করে মনকে যদি শরৎ করবার থাকে মধুর যদি হরি স্মরণ শরৎমান মধুর কোমল কান্ত কালী কবি জয়দেব গোস্বামী দ্বারা রচিত এই মধুর কোমল কমলিঙ্গে কান্ত পদাবলী সমূহকে আমার ধরুন আলাদা আচরণ করলেই যে আমাদের জীবনকে পার করবে। এই চক্রবর্তী আজকে আমরা উপস্থিত হয়েছি তাই গৌরবাধরের চরণে আমরা প্রার্থনা করি তিনি যেন অহেতুকি করুণা করেন আমাদের হৃদয়ে কিঞ্চিত মাত্র ভক্তির সেই সঞ্চার হয় আর আধারণীর চরণে যেন একান্ত রূপে এক নিষ্ঠা এক ঘটনায় জাগে তাহার ভাবের কিঞ্চিত মাত্র গন্ধ যেন আমাদের জন্ম জন্মান্তরে হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়। এই বলেই আমি আমার
আগে ইংরেজি তারপরে
আমি to this Brahmin, and he told him, in the future, I will appear here in this very Navadvip Dham, in this very area, and I will perform my Harinam Sankirtan pastimes, bringing the transcendental Krishna Prem of Goloka Vrindavan to all the suffering jivas of Kali Yuga through the performance of Harinam Sankirtan. And you will also appear in my pastimes, and you will take part and relish my distribution of Prem. So that same Brahman took birth in this Kali Yuga. When Sri Chaitanya Mahaprabhu appeared, that Brahman appeared as the brother of Sri Gadadhar Pandit and Bhaninath Rai. So Bhaninath Rai in Krishna Leela is actually one of the eternal maidservants of Srimati Radhika named Kamaleka Saki. And here Bhaninath Rai also lives and worships Gaur Gadadhar. These very deities, these Archavigraha that you see in this temple here, this temple was established by Srila Bhaktisiddhanta Saraswati Prabhupada, and the deities that you see here, Sri Gauri Gadadhar, are the very same deities that were worshipped by the brother of Gadadhar Pandit, Sri Bhaninath Rai. How fortunate we are to have their darshan. So there's a very beautiful story about Sri Jayadeva Goswami and his wife Padmavati Devi. They were living here in this Navadvip area, but they were living in another side of the Ganga. And there was one Vaishnava king at that time. His name was Malal Singh. That Vaishnava king received a copy of Sri Jayadeva Goswami's Gita Govinda, of his song of the Das Avatars, where Jayadeva Goswami was glorifying the appearance of the 10 avatars. And he was so deeply impressed by the poetry of Jayadeva Goswami. So he traced out his whereabouts. And that very king came in the middle of the night, and late in the evening he came dressed as a Vaishnava sadhu. He took off his kingly dress. He came to the very simple hut of Jayadeva Goswami. When he came there to the hut of Jayadeva Goswami, he fell at the feet of Jayadeva and very humbly sat there and inquired from him about his transcendental singing and his poetry. Jayadeva Goswami at that time, he could understand that this was actually the king in disguise. And Jayadeva Goswami was so detached from materialism, he would not associate with any materialistic person, although he was in household life, but he was completely 100% detached from any material enjoyment or material association. Therefore, he told the king that I understand who you are, and then the king admitted that he was the king. But he said to Jayadeva, oh Jayadeva, please, please, I want that you will reside in my palace. Come and live in my palace. But Jayadeva Goswami said, no, I will leave Navadvip Dham. I will not be associated with any materialistic persons. And then he said, I will go to Jagannath Puri and I will remain there. And then the king began weeping and he begged Jayadeva. And then Jayadeva understood that the king was actually a very, very sincere Vaishnava. So the king begged Jayadeva, please remain here and Navadvip Dham, and I will grant you a hut on the other side of the Ganga, in this place called Champakata, and there you can live, and you can write your transcendental poetry. So Jayadeva Goswami agreed out of mercy for the king. So then Jayadeva Goswami came to this place. And when Jayadeva Goswami was writing the Gita Govinda, which you just heard, so many wonderful explanations by Srimad Yirtha Maharaj, and you saw the performance of the singing of some of the songs of Gita Govinda. This transcendental Gita Govinda was so powerful that Lord Jagannath Dev himself in Jagannath Puri, one day he heard the singing of a Devadasi in the garden near to the Jagannath temple, and she was singing Gita Govinda. Jagannath Dev himself was so attracted that in the middle of the afternoon, when all the altar doors were closed, Jagannath himself escaped from the altar, and he went running toward the garden. As he ran toward the garden, all of his garments were torn by the thorny bushes along the way. And then he stood there, and he listened to the Devadasi singing. After that, he returned back to his altar. And when the pujaris came later, and they understood that the Jagannath's garments had been torn, they were very bewildered. How did this happen? Who had done this? Then in the evening, the head pujari had a dream. Oh, Jagannath Dev came to him and said, "No, I have personally gone to hear the singing of this Devadasi of Gita Govinda." So in this way, Lord Jagannath himself daily is hearing Gita Govinda by Jayadeva Goswami. Now, when Jayadeva was writing this Gita Govinda in this very place, a very amazing pastime took place. There was a part of Gita Govinda in which Krishna was feeling intensive separation mood from Srimati Radhika. She was in her extraordinary mood of man, jealous anger towards Krishna. And she would not allow Krishna to come to her lotus feet. And all of her sakis were also keeping Krishna away. This was driving Krishna completely mad in separation mood. He could not tolerate any longer. And as Jayadeva was coming to the point of explaining these moods of Krishna, he began to write a verse when Krishna came and approached Radhika. And he was going to offer his head at the lotus feet of Radhika. Who is Krishna? Who is the supreme Parabrahma, supreme personality of Godhead, controller of all controllers? Jayadeva, when he was about to write a verse in which Krishna was going to submit his head at the feet of Radhika, some little doubt arose in his heart. Can I really express these moods? Is it really proper? And at that moment, he stopped writing. He felt a little bit hesitant, so he put his pen down, and he didn't continue to write. Instead, he decided, "I will go and bathe in the Ganga." So from here, the Ganga is quite some distance away. You have to walk some distance to go and bathe in the Ganga. So Jayadeva came out of his room and told his wife, Padmavati Devi, "Oh, I am going now to bathe in the Ganga." He took his gamsha and everything and went. So after he left, not long after, Sri Krishna himself, taking the form of Jayadeva Goswami, appeared in front of Padmavati Devi. And then Padmavati noticed that Jayadeva had come back, so she assumed maybe he forgot something, he has come back to get something from the room. So he went into the room and stayed in there for some time, and after some time, he came back out, and he said, "Now I'm going to bathe in the Ganga again." So then he left. Padmavati was doing her household chores. And then, very short time later, Jayadeva himself came back from bathing in the Ganga. And Padmavati looked at him. His hair was all wet from bathing. And she was thinking, "How is this possible that you left only just a few minutes ago, and now you're suddenly back all the way from the Ganga? How did you come so quickly?" And the Jayadeva said to her, "What are you talking about? No, I left, and in normal time, I returned here." And then she told him, No, I saw you personally. You came back just after a few minutes. You left, you came back, and then again, you went into your room, and after some time, you went out again." Now Jayadeva began thinking, "What is happening here?" And then Jayadeva went into his room, and he went to the place where his book was there, and his pen was there, and he looked at the place where he had stopped and hesitated writing a verse, and suddenly he saw that verse was now completed, and Jayadeva immediately was amazed because he understood Sri Krishna himself came in my form to complete this verse because I was doubting the moods that I was about to express. But Sri Krishna wanted the whole world to understand this. And what was this? That Smaragara Kandanam, Nama Shirashi Mandanam, Dehi Padapandanam Udaram. Here, in this verse, Sri Krishna is beseeching. He is praying in very humble words, in a desperate mood, to Srimati Radhika. Oh Radhika, I am being bitten by the poison of separation mood from you. I cannot tolerate this poison right into my heart any longer. So I am begging you, please take the beautiful, newly sprouted lotus buds of your beautiful lotus feet and place those lotus feet upon my head. You please decorate my head with your lotus feet. And in this way, Krishna expressed these moods in Jayadeva Goswami's own poetry. He wants the whole world to know that he is subservient to Srimati Radhika. Radhika is the praying guru of Sri Krishna himself. Radhika is the guru and teaching Krishna all the definitions of prayer, how to perform praying ras with her. So in this way, Jayadeva Goswami manifested these deep confidential words for the whole world to understand. And our Gurudev, Srila Bhaktivedanta Narayan Goswami Maharaj, he is preserving this Gita Govinda for all future generations of Vaishnavas, because there are so many commentaries on Gita Govinda by so many Sahajiya Sampradayas who do not understand whatsoever anything about these transcendental moods and about the moods of Jayadeva. And even mundane scholars, they try to take the poetry of Jayadeva and they try to express it in their translations. But none of these can capture the actual moods of Gita Govinda. Therefore, our Gurudev very boldly has given his commentary and translation of Gita Govinda, so all future Vaishnavas in the world can relish this transcendental nectar and come in the future to understand why Chaitanya Mahaprabhu appeared in this world and how Chaitanya Mahaprabhu appeared to relish the praying rest of Srimati Radhika. So this transcendental place that we have come to is so exalted in Madhavit Mandala and on this Purukhima. By some causeless mercy and good fortune, we have come to this place. And Jayadeva Goswami and his wife Padmavati Devi, they stayed here for so much time, but then they had a dream that a voice came and told them, you must now go to Jagannath Puri. And then they began to understand that the Lord has given us the order to go to Puri, but they were so attached to this planet we found, which was splendorous and effulgent. And weeping as they were walking away from Navadvip Dham, they were weeping and crying in separation mood that they would have to leave this Navadvip Dham. And then another voice came and consoled them and told them, do not worry. I want that you will go to Puri. It was also your desire. And there you will worship Lord Jagannath on the banks of the Samudra of the transcendental ocean in Puri. And there you will attain Krishna praying. So do not fear. I will appear in the future and I will relish your transcendental poetry. So in this very place, Champakhata, Sri Jayadeva Goswami wrote Gita Govinda. We are so fortunate to come here. Kaur Prabha Bambe, Jayadeva Goswami Prabha Bambe.
হরে কৃষ্ণ মহারাজ আদেশ করেছেন গায়ে একটু হিন্দি আচ্ছা বাংলা হিন্দি তো বুঝেই বলি যে আপলোক সাপার আরা হয় তো মন্দির মধ্যে বিগ্রহ হয় মহারাজ তো এই মহারাজ নে বর্ণন কিয়া রাধা বলি তো রাধা তো যে প্রেম হয় উৎকৃষ্ট প্রেম ও প্রেম লাভ করবে কা প্রসেস কেসে হয় औरंगाबाद करने का जो मेरा मंदिर में चंपाघाट मंदिर है मंदिर में जो विग्रह है गदाई गोलू है गदाई है गदाई है मतलब क्या हो राधा रानी है राधा का प्रेम लाभ करने का और कृष्णा का प्रेम लाभ करने का राधा का चरण आकना चाहिए सब प्रेम लाभ होगा इसलिए तो महाराज सुंदर ने वर्णन किया राधा माधव इफ यू वॉन्ट कृष्णा प्रेम एट फर्स्ट डिपेंडेड एट से कदा हर पंडित कैलर यू आर एम्बलेम चालीस राधा लाव सो यू फर्स्ट जितेंद्र गदाधर पंडित, तो गदाधर पंडित ने क्या था जो प्रार्थना करते गीत गरीब गरीब नारायण महाराज जो वर्णन किया और जो गीत गरीब का प्रकाश हुआ ना किसान के हाथ गीत गरीब में
ईश्वर
प्रभु
मजदूर
आप
Disconnected. To make any further calls, please disconnect and dial the Airtel access number again.